শুরু করছি এখন আজকের নির্ধারিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় এইডস রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ এবং চিকিৎসা। অনুষ্ঠানটি উপস্থাপন করছেন শেগুফতা নাসরিন কুইন।
Hello.
শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বুধবার, 1 ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। তাই আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় এইডস রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ ও চিকিৎসা। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন অতিথি আছেন। ঢাকাতে আছেন ডক্টর মুনির আহমেদ, তিনি বাংলাদেশে জাতিসংঘের এইচআইভি কর্মসূচি ইউএন এইডস এ সোশ্যাল মোবিলাইজেশন অ্যান্ড পার্টনারশিপ অ্যাডভাইজার। ডক্টর মুনির আহমেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
শ্রোতাদেরকেও আমার পক্ষ থেকে, বাংলাদেশের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
ধন্যবাদ। আমাদের আরেকজন অতিথি হচ্ছেন ডক্টর শুভময় দত্ত চৌধুরী, তিনি ভারতের পশ্চিমবঙ্গ সরকারের হেলথ সার্ভিসেস এর পরিচালক। আমরা চেষ্টা করছি ডক্টর শুভময় দত্তের সঙ্গে যোগাযোগ করতে, এখনো টেলিফোন লাইনটা সংযোগ করতে পারিনি। যাই হোক, আমরা অনুষ্ঠান শুরু করে দিচ্ছি, ওনার সঙ্গে এখনো যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। অনেকে আমাদের অলরেডি টেলিফোন করছেন, তাই প্রথম প্রশ্নটা নেওয়া যাক।
আমার নাম কল্পনা আহমেদ, আমি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের একজন অধিবাসী। আমি সম্প্রতি জেনেছি যে এইচআইভি এইডস প্রতিরোধের জন্য এমন একটি ওষুধ বেরিয়েছে যা দৈনিক সেবন করলে যাদের মাঝে এইচআইভি পজিটিভ রয়েছে তাদের মধ্যে 70% লোকের এইডস হয় না। বিশেষজ্ঞদের কাছে আমার প্রশ্ন, এই ওষুধ কি বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে, বিশেষ করে আফ্রিকায় পৌঁছে দেওয়া সম্ভব? এবং এই ওষুধ থেকে কি অগণিত ছোট ছোট বাচ্চা যারা এইচআইভি পজিটিভ তারাও কি উপকৃত হতে পারে? আমার ধন্যবাদ।
ধন্যবাদ কল্পনা আহমেদ প্রশ্ন করার জন্য। তার আগে জানিয়ে দিচ্ছি সকলকে যে ডক্টর শুভময় দত্ত চৌধুরী, তিনি, তার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। তিনি ভারতের পশ্চিমবঙ্গ সরকারের হেলথ সার্ভিসেস এর পরিচালক। ডক্টর শুভময় দত্ত চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
নমস্কার।
আপনি প্রশ্নটা হয়তো শুনতে পারেননি, একজন প্রশ্ন করেছেন কল্পনা আহমেদ, তিনি জানতে চাচ্ছেন যে নতুন যে ওষুধ বেরিয়েছে যার মাধ্যমে এইডস প্রতিরোধ করা যায়, ওই ওষুধ স্বল্পোন্নত দেশে, বিশেষ করে আফ্রিকায় কি পাঠানো যাবে? আমি প্রথমেই ডক্টর মুনির আহমেদকে জিজ্ঞেস করছি এই সম্পর্কে যদি কিছু বলেন।
উনি ঠিকই বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে এখন নতুন একটি পিল পাওয়া যাচ্ছে যার নাম হচ্ছে ট্রুভাদা। ট্রুভাদা হচ্ছে আসলে দুটো ওষুধের সংমিশ্রণ, একটি হচ্ছে এমট্রিসিটামিন এবং একটি হচ্ছে টেনোফোভির। উনি ঠিকই বলেছেন, ওষুধটা কার্যকর, কিন্তু এর সাথে আরো কিছু কথা বিশেষভাবে মনে রাখা প্রয়োজন। যদি কেউ ওষুধটা এককভাবে ব্যবহার করে তাহলে 40% মানুষের ক্ষেত্রে এইচআইভি প্রিভেন্ট করা সম্ভব, প্রতিরোধ করা সম্ভব। কিন্তু এটার সাথে যদি কন্ডোমের ব্যবহার নিশ্চিত করা যায় তাহলেই এর থেকে ফলাফল পাওয়া যাবে 70% মানুষের ক্ষেত্রে। এবং উনি যেই এক্সপেন্সের কথা বলেছেন, যেই অর্থের কথা বলেছেন প্রতি মাসে ঔষধ কেনার জন্য, তা অত্যন্ত সঠিক। কারণ আমরা জানি এক বছরে এই ওষুধটা কেনার জন্য $5,000-14,000 প্রয়োজন হতে পারে, সেটা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কষ্টকর, যদি না সরকার বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি সেটাকে বহন করে। আর সেই জিনিসটা, এই ওষুধটা আফ্রিকার জন্য অবশ্যই পাঠানো যাবে, যদি সেটা জেনেরিক ফর্মে বিক্রয় করা যায় সেক্ষেত্রে এর দাম বছরে $200-এর মধ্যে ব্যবস্থা করা যেতে পারে। তবে এখনো রিসার্চ চলছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের CDC, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, এটা নিয়ে তড়িঘড়ি করেই বলবো তারা বিভিন্ন ধরনের রেজিমেন বা কি কি উপায়ে কত দিনে দিনে কটা কিভাবে খাওয়া যায় সে জাতীয় বিভিন্ন নির্দেশিকা তৈরি কাজে ব্যস্ত আছে।
আচ্ছা ধন্যবাদ ডক্টর শুভময় দত্ত চৌধুরী, আপনি কি কিছু যোগ দিতে চান এর সঙ্গে?
আমি এটুকুই বলবো, এখন প্রেজেন্ট কনটেক্সটে মানে আমাদের দেশে মানে উন্নয়নশীল দেশে যে অবস্থা, মানে আমরা সচেতনতা যে বাড়ানো, মানুষের মধ্যে যে এই রোগ সম্বন্ধে ধ্যান ধারণাটা বাড়ানো, পরিষ্কার একটা কনসেপশন আনা, সেখানেও আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। এবং যে যত আমরা এদের এস্টিমেট আছে কেসেস, সেই কেসগুলিও কিন্তু আমরা সব এখনো সারফেস করতে পারছি না।
আচ্ছা,
এবং যে কেসগুলি আমরা ডায়াগনোসিস করছি তাদের সবাইকে যে ট্রিটমেন্টের মধ্যে নিয়ে আসা, ওইসব জায়গায়ও আমাদের ঘাটতি আছে। কাজে ওই কথা ওই দিকে আমরা এখনো ঠিক চিন্তাই করতে পারছি না। আমরা প্রিভেনশনের দিকে মানে বাই বিহেভিয়ারাল চেঞ্জ এবং অন্যান্য সাবধানতা যেগুলো রয়েছে যেমন কন্ডম প্রমোশন, এইসবের দিকেই কিন্তু বেশি জোর দিতে হচ্ছে আর কি আমাদের এখনো। তবে নিশ্চয়ই আমরা আগামী দিনে চাইবো আমরা এমন একটা স্টেজে আমরা সবাই যেন ওই প্রিভেন্টিভ ওই দিকগুলিও আমরা যাতে অ্যাভেল করতে পারি।
আচ্ছা ধন্যবাদ। শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা সরাসরি আমাদের টেলিফোন করতে চান এই নম্বরে করুন 2026193062। এবারে আরেকটি প্রশ্ন নেওয়া যাক।
নমস্কার, আমি কলকাতা থেকে সুলগ্না ঘোষ রায় বলছি। আজকে আমার প্রশ্ন হল যে এই যে সরকারি এবং বেসরকারি স্তরে এইডস বিষয়ে যে এত সচেতনতামূলক প্রচার হচ্ছে, তার সত্ত্বেও কেন এখনো এইডস রোগের হাত থেকে মানুষকে বাঁচানো যাচ্ছে না বা রক্ষা করা যাচ্ছে না? এ ব্যাপারে এই সমস্ত সচেতনতামূলক প্রচার ছাড়াও আর কি করলে এর হাত থেকে মানুষকে রক্ষা করা যেতে পারে? এটাই আমার আজকের আপনাদের কাছে প্রশ্ন। ধন্যবাদ
আপনাকে, অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সুলগ্না ঘোষ রায় প্রশ্ন করেছেন যে ভারতের পশ্চিমবঙ্গ সরকার বা ভারতের সরকার অনেক সচেতনামূলক তথ্য প্রচার করছেন, কিন্তু তবুও তা সত্ত্বেও এটা কমানো যাচ্ছে না, আর কি করা যায়? ডক্টর চৌধুরী আপনাকে আগে প্রশ্ন করছি।
এখন ধরুন একদম সচেতনতা যে বাড়েনি সেটা ঠিক বলবো না। এখন ধরুন অনেকেই এই রোগ সম্বন্ধে ওয়াকিবহাল আছেন এবং এই সম্পর্কে যেটা মানে চেষ্টা করা হচ্ছে যে বিভিন্ন রকম, আমরা শুধু যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দিয়ে নয়, আমরা বেসরকারি যে সমস্ত স্বাস্থ্য পরিষেবা আছে, তাছাড়া এনজিও রয়েছে, ইভেন আমাদের রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেখানে পঞ্চায়েত একটা ব্যবস্থা রয়েছে গ্রামের দিকে, তাদের মধ্যেও এই রোগের সচেতন, এই রোগ সম্পর্কে আমরা জানানো এবং আমাদের যে প্রান্তিক স্তরে এখন আমাদের হয়তো শুনেছেন আশা ওয়ার্কার্স আছে, সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন, তাদের মধ্যেও এই রোগ সম্পর্কে আমরা জানাচ্ছি। এবং আমরা আগামী দিনে আমরা আশা করছি উইদিন ফিউ ইয়ার্স যে প্রত্যেকে অন্তত তারা জানবেন রোগটা কি, কিভাবে ছড়ায়, হোয়াট আর দ্য প্রিকশনস কি কি নেওয়া যেতে পারে, তাহলেই কিন্তু আমরা একটা ভালো জায়গায় চলে যেতে পারবো।
ধন্যবাদ ডক্টর আহমেদ, আপনি কিছু যোগ দিতে চান এই সম্পর্কে?
আমার তো মনে হয় যে আরেকটা মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশে, আমি পশ্চিমবঙ্গের তথ্য ততটা ভালো জানি না, বাংলাদেশে প্রায় 50% বা 50% মানুষ এখনো নিরক্ষর। তো আমার মনে হয় যে প্রচারটা সর্বাত্মক হওয়া প্রয়োজন, যত রকমের মাধ্যম আছে এবং এর সাথে রাজনৈতিক সদিচ্ছার একটা বিশেষ ভূমিকা আছে। আমার মনে হয় রাজনৈতিক নেতারা যেহেতু গ্রাম থেকে গ্রামাঞ্চলে যান, তাদের কনস্টিটুয়েন্সির সঙ্গে কথা বলেন, আমার মনে হয় সেইটাকে জোরদার করা, রেডিও টেলিভিশন তো আছেই, এবং আমি কিন্তু ওনার সাথে পুরোপুরি একমত না। আমরা জানি 1999 সালে প্রতি বছর যত মানুষ এইচআইভিতে আক্রান্ত হতো, গত 23 নভেম্বর যে রিপোর্ট জাতিসংঘ থেকে বেরিয়েছে সেখানে আমরা পরিষ্কার দেখেছি 20% কম মানুষ এখন আক্রান্ত হচ্ছে এইচআইভিতে। তাহলে আমার মনে হয় সফলতা অবশ্যই আছে এবং এটা সর্বাত্মক একটা প্রচারণার প্রয়োজন আছে এবং এর সাথে চিকিৎসা ব্যবস্থারও প্রয়োজন আছে। আসলে প্রতিরোধের সাথে চিকিৎসা সমন্বয় করা প্রয়োজন।
হ্যাঁ, ধন্যবাদ।
এটা একটা রিভার্সাল অফ দ্য ট্রেন্ড, সেটা কিন্তু একটা লক্ষ্য করা গেছে আর কি।
জি জি,
সেটা আমাদের দেশে এটা হয়েছে।
আমরা যারা কল করছেন, এটা ছাড়াও আমরা আমাদের ফেসবুকে অনেক প্রশ্ন এসছে, আমাদের ইমেলেও অনেক প্রশ্ন এসছে এর আগে, সেরকমই একটা প্রশ্ন একজনের প্রশ্ন বেছে নিচ্ছি। মোহাম্মদ মাহিনুর আলম তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন, প্যানেলিস্টদের কাছে জানতে চেয়েছেন, বাংলাদেশে কখন প্রথম এইডস দেখা দেয়, বাংলাদেশে বর্তমানে কতজন এইডস ভুগছেন। তিনি আরো কয়েকটা করেছেন, আমি সংক্ষিপ্তভাবে বলছি, কোন কোন প্রতিষ্ঠান সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছেন, তারা কি সফল হচ্ছেন, ধর্মীয় সাংস্কৃতিক ও প্রচার মাধ্যমের ভূমিকা কি এই এইডস রোগ প্রতিরোধে। আমি ডক্টর আহমেদকে জিজ্ঞেস করছি, আপনি যদি এই প্রশ্নের জবাব দেন।
হ্যাঁ, প্রশ্নটা অনেক বড় এবং ব্যাপক, আমি একটু মনে করার চেষ্টা করছি এবং বলছি। উনি প্রথম প্রশ্ন করেছেন মনে হয় যে বাংলাদেশে প্রথম এইচআইভি রোগী কবে শনাক্ত হয়েছিল। এটা হয়েছিল 1989 সালে, এবং বাংলাদেশের এইচআইভির প্রেক্ষাপটটা বলতে গেলে প্রথম লাইনেই আমরা সবসময় বলি, কি লেখার সময় কি বলার সময়, সেটা হচ্ছে যে বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হারটা কম, কিন্তু বাংলাদেশের মানুষের মাঝে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীগুলোর মাঝে ঝুঁকিপূর্ণ ব্যবহার অনেক বেশি। যদি ঝুঁকিপূর্ণ ব্যবহারের কথা আমরা বলি, তাহলে আমরা বলবো যে আমাদের বাঙালিদের মধ্যে কন্ডমের ব্যবহার অত্যন্ত কম। দ্বিতীয় হচ্ছে আমাদের মাঝে যৌন রোগগুলো আছে, আমাদের সাধারণ মানুষের মধ্যেও আছে, এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেমন যৌনকর্মী বা পুরুষে পুরুষে যারা যৌন কাজ করে, যাদেরকে আমরা সমকামী বলি, এমনকি হিজড়া জনগোষ্ঠী, সবার মাঝেই যৌন রোগ আছে। আমরা জানি যৌন রোগ থাকলে এইচআইভি সংক্রমণটা দ্রুত হয়, এবং সেই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে বাংলাদেশে সংক্রমণ কম কিন্তু ঝুঁকি অনেক বেশি। সে কারণেই কিন্তু সরকার 1995 সাল থেকেই বিভিন্ন রকম প্রোগ্রাম হাতে নিয়েছে, এবং সংক্রমণের মাত্রা যদি আমরা সাধারণ জনগণের কথা বলি তাহলে এটা 0.1% নিচে, আর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কথা যদি বলি তাহলে 1% নিচে। তো এটা সুখকর শোনালেও অনেক বেশি আশাপ্রদ এই জন্য না যে যারা ইনজেকশনের মাধ্যমে মাদক সেবন করে বাংলাদেশে, তাদের মাঝে এটা কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা ছাড়িয়ে গেছে। আমরা ওটাকে বলি কনসেন্ট্রেটেড এপিডেমিক, বা আমরা বলি ঘনীভূত এপিডেমিক। পুরনো ঢাকায় সেটা 5% বেশি, 7% এসে দাঁড়িয়েছে, এবং একটি বিশেষ জায়গায় সেটা 11% দাঁড়িয়েছে। তাহলে আমরা যদি সামারাইজ করি তাহলে বলবো প্রিভ্যালেন্স কম, সংক্রমণের হার কম, তবে ঝুঁকিপূর্ণ ব্যবহার বেশি, এবং একটি জনগোষ্ঠীর মাঝে সেটা বেশ বেশি।
আচ্ছা, আর উনি আরো করেছেন, এটা না হয় আমরা পরে আরেকবার যদি সময় থাকে তাহলে, কারণ এটা একটু লম্বা, যে ধর্মীয় সাংস্কৃতিক ও প্রচার মাধ্যমের ভূমিকা, যদি আপনি কিছু বলতে চান সম্পর্কে।
এটা আমি খুব দ্রুত বলে ফেলতে পারি, মানে বাংলাদেশের মানুষ যেই ধর্মই করুক না কেন যথেষ্ট ধার্মিকই বলা যায়, এবং বাংলাদেশের মানুষ অন্তত সপ্তাহে যারা মুসলিম তারা মসজিদে যায়, এবং খ্রিস্টানরা গির্জায় যায়, এবং হিন্দুরা তো মন্দিরে যাচ্ছে। সবার সাথেই কিন্তু ধর্মীয় গুরুদের একটা সম্পর্ক আছে, ওই অর্থে গুরু না, কিন্তু ইমাম বা পাদ্রীদের সাথে যোগাযোগ আছে। তো এই ক্ষেত্রে বাংলাদেশে যেটা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় যে বাংলাদেশে যে প্রোগ্রামগুলো চলে USAID পয়সায়, আমরা দেখেছি যে এই 2002 থেকে 2006-07 পর্যন্ত তারা একটি বিশেষ প্রোগ্রামের আওতায় 1100 জন মৌলানা মৌলবীকে এবং অন্যান্য ধর্মের যাজকদেরকেও ট্রেনিং দিয়েছিলেন, এবং তারা একটি বিশেষ গাইড বইও তৈরি করেছিলেন যার নাম দেওয়া হয়েছিল খুতবা গাইড, যার মাধ্যমে মসজিদে মসজিদে মন্দিরে মন্দিরে মৌলানারা এবং মন্দিরের পুরোহিত যারা, তারা এইচআইভি এবং এইডসের মেসেজগুলো দিবে। এবং আমি মনে করি যথেষ্ট সফল হয়েছিল, এবং এছাড়াও ভারত বাংলাদেশ মিলে কদিন আগে ব্যাঙ্গালোরেও একটা বড় সম্মেলন হয়ে গেছে, যেখানে বাংলাদেশের সব ধর্মের গুরুরা জয়েন করেছে। এইচআইভি কে আসলে সামগ্রিকভাবে মোকাবেলা করতে হবে, আমার মনে হয় যথেষ্ট ভূমিকা আছে ধর্মের।
ধন্যবাদ ডক্টর চৌধুরী।
হ্যাঁ বলুন,
আপনি কিছু বলতে চান এর সঙ্গে, অ্যাড করতে চান পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে?
পশ্চিমবঙ্গে যদি বলি, এমনি ভারতের প্রেক্ষাপটে আমাদের, উনি যেটা বলে, আমাদের এখানে একই চিত্র, এটা ঘনীভূত যে কিছু কিছু গ্রুপ অফ পপুলেশনে এটা কিন্তু যথেষ্টই উদ্বেগজনক। যেমন ইনজেক্টেবল ড্রাগ যারা নিয়ে থাকেন, তাদের মধ্যে প্রায় 8.7%, মেল টু মেল সেক্স যারা করেন তাদের মধ্যে 5-6%, ফিমেল সেক্স ওয়ার্কার্সদের মধ্যে 5%, এরকম এরকম একটা ডাটা আমাদের এখানে।
ধন্যবাদ আপনাদের।
টোটাল প্রায় এখন আমাদের প্রায় 2.5 মিলিয়ন এখন আমাদের এস্টিমেট আর কি।
2.5 মিলিয়ন বললেন আপনি, 2.5 মিলিয়ন, এটা কি পুরো শুধু পশ্চিমবঙ্গের কথা বলছেন না ভারতবর্ষের কথা বলছেন?
ভারতবর্ষের
কথা বলছেন। ধন্যবাদ। শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের বিষয় হচ্ছে, হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে এইডস রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ ও চিকিৎসা। আমাদের দুজন বিশেষ অতিথি আছেন আমাদের সঙ্গে, ডক্টর মুনির আহমেদ, ইউএন এইডস এর আছেন তিনি, এবং পশ্চিমবঙ্গ সরকারের হেলথ সার্ভিসেস পরিচালক ডক্টর শুভময় দত্ত চৌধুরী। আপনারা যারা প্রশ্ন করতে চান প্লিজ এই নম্বরে প্রশ্ন করুন, 2026193062। এবারে পরের প্রশ্নটা নেওয়া যাক।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
রশিদা, বাংলাদেশের খুলনা অঞ্চল থেকে বলছি। আমার আজকে যে প্যানেলিস্ট তাদের কাছে আমার কিছু জানার ছিল। আমাদের দেশে এইডস সংক্রমণের অন্যতম পদ্ধতি হচ্ছে শিরায় মাদকদ্রব্য গ্রহণ ও যৌনকর্মীদের দ্বারা ঝুঁকিপূর্ণ শারীরিক সম্পর্ক। এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে সামাজিকভাবে কিভাবে তরুণরা ভূমিকা পালন করতে পারে এই এইচআইভি এইডস প্রতিরোধের জন্য। দ্বিতীয়ত আর একটা, যে এইডস প্রতিরোধক কোন টিকা আবিষ্কৃত হয়েছে কিনা, হলেও সেটা কতদিনের মধ্যে এই স্বল্প উন্নত দেশগুলো পাবে। আর একটা আমার জানার ছিল, সেটা হচ্ছে এইডস রোগকে বিলম্বিত করার জন্য যে ইঞ্জেকশন অ্যান্টি রেট্রোভাইরাল যেটা আছে সেটা তো অনেক এক্সপেন্সিভ, সেটা কিভাবে সহজলভ্য করা যায়।
ধন্যবাদ রশিদা, উনি ফোন করেছেন বাংলাদেশের খুলনা থেকে। ডক্টর আহমেদ, আপনি যদি এই প্রশ্নের জবাব দেন। এইডস রোগ সংক্রামিত হয় যৌনকর্মীদের মাধ্যমে এবং মাদক গ্রহণ ইঞ্জেকশনের মাধ্যমে, তরুণদের ভূমিকা এতে কি, কোন টিকা আবিষ্কৃত হয়েছে কিনা, তাহলে কত শীঘ্রই ওই একই প্রশ্ন স্বল্পোন্নত দেশে তা সহজলভ্য হবে কিনা, আপনি যদি এ ব্যাপারে আপনার মন্তব্য করেন।
প্রথম প্রশ্নটা আগে উত্তর দিই। উনি বলেছেন যুব সম্প্রদায়ের কি ভূমিকা হতে পারে। যুব সম্প্রদায়ের ব্যাপক ভূমিকা আছে, কারণ যুব সম্প্রদায় হচ্ছে আমি বলবো যে উৎসাহ এবং উদ্দীপনার সময়, এবং তারাই সবচেয়ে বেশি জনগণের সাথে সম্পর্কিত থাকে, এবং তারা শুধু স্কুল কলেজেই যায় না, তারা বিভিন্ন ক্লাব এবং প্রতিষ্ঠানের সাথেও জড়িত থাকে। এবং যেহেতু সেই বয়সটাই আমাদের আমরা বলি যে আমরা যৌন সক্ষম হই, তাহলে তখনই আমাদেরকে প্রথমে যেটা করতে হবে এইচআইভি এবং এইডস এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো দ্রুত জেনে নিতে হবে। যেহেতু এখন পাঠ্য বিষয়ে আমরা জানি যে এইচআইভি এইডস ক্লাস 6-12 পর্যন্ত বাংলাদেশের পাঠ্যপুস্তকগুলোতে এই মেসেজগুলো চলে এসছে, সেগুলো তারা জানবে, এবং যদি কেউ না জানে তাদেরকে জানাবে, এবং কারো বাবা মা যদি কম জেনে থাকে এই আলোচনাটা শুরু করা প্রয়োজন বাবা মার সাথে সন্তানদের। আমার মনে হয় এখন অনেক সন্তান সন্ততি আলোচনা তাদের পক্ষ থেকে বাবা মার দিকে যাচ্ছে, বাবা মাদের মাঝে একটা জড়তা আছে। যতই এটা আমরা বলি মেডিকেলি ইম্পর্টেন্ট বা সোশ্যালি ইম্পর্টেন্ট ইস্যু, বাবা মাদের যেহেতু এটা একটা সেক্স ওয়ার্ক রিলেটেড একটা বিষয়, একটা টাবু কাজ করে এবং সবাই মনে করে এটা আলোচনা করা যাবে না। আমার মনে হয় যুব সম্প্রদায়ের অনেক অনেক ভূমিকা আছে, এবং তারা আমরা ইদানিং যেটা বলা শুরু করেছি, যত দেরিতে সম্ভব আমরা আমাদের সেক্সুয়াল লাইফ শুরু করব, এটা একটা মেসেজ আমরা বলতে চেয়েছি বিভিন্ন কারণে। কারণ আমরা যখনই সেক্স এঙ্গেজ হতে যাই তখনই ঝুঁকিপূর্ণ ব্যবহারের বিষয়গুলো চলে আসে। মেয়েদের ক্ষেত্রে আমরা বিবাহের বয়সটা পিছিয়ে দিতে পারি, সেই ক্ষেত্রে অনেক রকমের সুবিধা আছে, আমি বিস্তারিত আলোচনা করার সুযোগ এখানে নাই সেজন্য হয়তো বলছি না, বাট আমার মনে হয় যে দেরিতে সেক্স যেমন শুরু করা একটা উপায়, আরেকটা হচ্ছে দেরিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আরেকটা বিষয়। অনেক ধরনের সামাজিক এবং চিকিৎসা শাস্ত্রীয় উপকার আছে সেটার সাথে। আর টিকার কথা বলেছে, আমরা জানি গত বছর সেপ্টেম্বর মাসের দিকে, জুলাই সেপ্টেম্বরের দিকে ব্যাংকক ভিত্তিক একটি গবেষণায় আমরা একটি টিকার কথা জানতে পেরেছিলাম, এবং আমরা জেনেছি যে ওই টিকা ব্যবহার করলে তিনজনের মধ্যে অন্তত তিনটি ইনফেকশনের মধ্যে একটি ইনফেকশনকে কন্ট্রোল করা যাবে, মানে 33% সফলতা পাওয়া যাবে, সেটা নিয়ে এখনো পুরোপুরি কোনো সফলতা পাওয়া যায়নি। এটার পয়সা বা এটার খরচ সংক্রান্ত কোন স্টাডি এখনো তৈরি হয়নি। তো আমার মনে হয় যে সেটা তৈরি হলে আমরা হয়তো জানতে পারবো বা দর্শক বা শ্রোতাদেরকে জানাতে পারবো।
আচ্ছা ডক্টর চৌধুরী, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, পশ্চিমবঙ্গে কি উনি ডক্টর আহমেদ যেটা বললেন সেক্স এডুকেশন ক্লাস ক্লাসের কথা স্কুলে, পশ্চিমবঙ্গে কি সেটা আছে, কোন সেক্স এডুকেশন ক্লাস হয় স্কুলে?
না, স্কুলে এখনো সেভাবে শুরু হয়নি। এর মধ্যে এটা ফরে এগেনস্ট নানান রকম বিতর্ক, এখনো নিয়মিত ভাবে সেটা শুরু হয়নি।
আচ্ছা আচ্ছা, আর যিনি এর আগে যিনি প্রশ্ন করেছিলেন যে এইডস রোগ সংক্রামিত হয় যৌনকর্মীদের মাধ্যমে এবং মাদক গ্রহণ ইনজেকশনের মাধ্যমে এবং তরুণদের ভূমিকা, এই সম্পর্কে আপনি যদি একটু কিছু বলেন।
এখন হচ্ছে যে জিনিসটা আমরা সবসময় প্রচার করি, এইডসকে প্রিভেন্ট করতে গেলে জিনিসটা হচ্ছে এইচআইভি সম্পর্কে জানা। এখন আমরা যত দেখতে পাচ্ছি যে রিভার্সাল অব দ্য ট্রেন্ড, যেটা যেটা আগে এত বেশি হতো, একটা ডেফিনেট দেখা যাচ্ছে প্রত্যেক বছর কিন্তু মানে সংক্রমিত লোকের সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। এটা কিন্তু সম্ভব হচ্ছে লোক যত জানতে পারছে এই ব্যাপারটা, তারপরে বিশেষ করে কন্ডম প্রমোশনটা এটা একটা বিরাট ব্যাপার ভূমিকা পালন করছে, এবং যুব সম্প্রদায় তাদের যে সেক্সুয়াল বিহেভিয়ার সেটা একটু কিন্তু একটা ডেফিনেটলি চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারছি।
আচ্ছা,
যার ফলে কিন্তু এটা চেঞ্জ, এটা একটা সংখ্যা কমে আসা সম্ভব হচ্ছে আর কি।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। এবারে আরেকটি প্রশ্ন নেওয়া যাক।
আমি ইভান রহমান বলছি এলিকেট সিটি মেরিল্যান্ড থেকে। আমি রিসেন্টলি একটা আর্টিকেলে পড়লাম যে বিশ্বব্যাপী এইডস আক্রান্ত যারা রোগী তাদের সংখ্যা ধীরে ধীরে কমছে সব রিজনেই। এখনো যদিও কোনো কিওর বের হয়নি, পার্মানেন্ট কিওর, আপনার প্যানেলের কাছে জানতে চাচ্ছি, যদিও এটা একটা ওয়েলকাম চেঞ্জ, এটার কি কারণ হতে পারে যে ওষুধ ছাড়াই রোগীর সংখ্যা কমে যাচ্ছে, এবং ভবিষ্যতে সেটা কি হবে সেটা একটু জানতে চাচ্ছি। থ্যাংক ইউ,
ধন্যবাদ ইভান রহমান। আপনি বোধহয় ডক্টর চৌধুরী এই কথাই বলছিলেন, বিশ্বব্যাপী এইডস রোগ কি কমছে, কারণ কি, এ সম্পর্কে আপনি কি আরেকটু বলতে চান?
এটা ওটাই আমি আবার এটার উপরে জোর দিচ্ছি, যত লোক এইডস সম্বন্ধে জানবে ততই বেশি কিন্তু এই ট্রেন্ডটা কমে যাবে, তাদের ঝুঁকিপূর্ণ ব্যবহার যত কমে আসবে।
আপনি কি বলছেন যে সচেতনতা বৃদ্ধির কারণে এটা কমছে?
অবশ্যই, কিন্তু যারা সংক্রমিত হয়েছেন অলরেডি এবং তাদেরকেও তো আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। এখন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সেন্টার আস্তে 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 আমরা অনেক বাড়াতে সক্ষম হই, রোগীদের ট্রিটমেন্টের মধ্যে আনতে পারছি ঠিকই। আর কিন্তু যেটা বলছি, একবার রোগ হয়ে মানে এইচআইভি সংক্রমণ হয়ে গেলে টুডে টুমারো আজ নয় কাল তাকে আসতেই হচ্ছে আন্ডার অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, কিন্তু রোগীর সংখ্যা কমানোতে, রোগীর সংখ্যা যে কমছে সেটা কমছে কিন্তু সেই ঝুঁকিপূর্ণ ব্যবহার যেটা তার বিহেভিয়ার, ঝুঁকিপূর্ণ বিহেভিয়ার যেটা, সেটা যত কমে আসছে তত মানে রোগীর সংখ্যাটাও কমে আসবে। বিশেষ করে কন্ডম প্রমোশনটা একটা আমাদের দেশে বিশেষ ভূমিকা পালন করছে বিশ্বাস করি।
ডক্টর মুনির আহমেদ, আপনি কিছু বলবেন সম্পর্কে?
আমার মনে হয় যে উনি যে প্রতিবেদনটা পড়েছেন উনি সঠিকই পড়েছেন, শুধু একটা জিনিস যোগ করার, পৃথিবীর কিন্তু সব জায়গায় একই সাথে একই হারে কমছে না। যেমন ইস্টার্ন ইউরোপ বা প্রাচ্য ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলো, বিশেষত সিআইএস কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস যেগুলো আগে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল, সেগুলোতে কিন্তু এখনো বাড়ছে। কিন্তু আমরা যদি সমস্ত পৃথিবীর তথ্য একত্রে নেই তাহলে আমরা দেখব যে পাঁচ ভাগের এক ভাগ ইনফেকশন কমে যাচ্ছে, যেটা ডক্টর চৌধুরী বলেছেন অত্যন্ত সঠিক, যে মানুষ যেমন সচেতন হচ্ছে তেমন সেফ সেক্স বিহেভিয়ারও বাড়াচ্ছে। সচেতনতার সাথে এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কারণ হচ্ছে যে আমি একটা জিনিস তো সত্য, আমি যদি কন্ডম ব্যবহার করি আমার এইচআইভি ঝুঁকি বহুলাংশে হ্রাস পাবে, ভেরি ক্লোজ টু 100%। যদি আমি সেফলি কারেক্টলি কন্ডম ইউজ করি আমার ঝুঁকিপূর্ণ ব্যবহার থাকলেও অনেকাংশে কমে যাবে।
সেকেন্ড জিনিস হচ্ছে যে কেন কমে যাচ্ছে, একদিকে ইনফেকশন যেমন বাড়ছে না, আরেকদিকে যারা আফ্রিকাতে যেটা হচ্ছে অনেক মানুষ মারা যাচ্ছে, তাতে মোট রোগীর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। একদিকে ইনফেকশন বাড়ছে কম, আরেকদিকে মানুষ যারা আগেই আক্রান্ত ছিল সঠিক চিকিৎসা বা নিউট্রিশনের অভাবে মারা যাচ্ছে, সব মিলে ওভারঅল পেশেন্ট লোডটা কমে আসছে। এবং এর সাথে যোগ হচ্ছে চমৎকার চিকিৎসা। এই তথ্যটা পৃথিবীর সমস্ত মানুষকে জানানো প্রয়োজন যে এইচআইভি এবং এইডস নিয়ে মানুষ অনেক দিন সুস্থভাবে বাঁচতে পারে যদি সে চিকিৎসার আওতায় থাকে, যদি সে হেলদি লাইফস্টাইল বা স্বাস্থ্যকর জীবন পালন করে, জীবন যাপন করে। 81 সালে এমন একটি ভদ্রলোক এইচআইভিতে আক্রান্ত হয়েছিলেন, 2010 সালে বেঁচে আছেন। এটা একটা সাংঘাতিক পরিসংখ্যান। 29 বছর যদি কেউ এইচআইভি নিয়ে বেঁচে থাকে, তাহলে একটা জিনিস প্রমাণিত হয়, চিকিৎসা এবং সেই সাথে হেলদি লাইফস্টাইল একত্রে চললে মানুষ হাইপারটেনশন, ডায়াবেটিস এর মতো দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। এই তথ্যটা গেলে অ্যাটলিস্ট আমরা হয়তো পরে প্রশ্ন পাব স্টিগমা ডিসক্রিমিনেশন নিয়ে, যাকে আমরা বাংলায় বলছি অপবাদ এবং বৈষম্য, সেটাও অনেকাংশে কমে আসবে বলে মনে করি।
ধন্যবাদ ডক্টর আহমেদ। আপনার অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন আল মামুন, তিনি জানতে চাচ্ছেন উন্মুক্ত পদ্ধতিতে যেমন রেডিও, টিভি ও রাস্তার পাশে কন্ডম বা এইডস এর বিষয়ে কোন অ্যাড প্রচারকে আপনারা কিভাবে দেখছেন। আমি আপনাদের দুজন অতিথিকে আমি সেই প্রশ্ন করছি। প্রথমে ডক্টর শুভময় দত্ত চৌধুরী, এভাবে রেডিও, টেলিভিশন ও রাস্তার পাশে এই বিষয় মানে প্রচার করাটাকে আপনি কি মনে করেন?
এই প্রচারটা আমরা যেখানে একটু আগে আমরা কথা বলছিলাম যে স্কুলে সেক্স এডুকেশন, আমাদের মানে লক্ষ্যটা তো হচ্ছে মানে সেক্স এটা হচ্ছে একটা জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী রূপে জড়িত, কাজেই সেক্স বিহেভিয়ার সম্পর্কে যদি কোন রকম প্রমোশন করার জন্য আমরা যেখানে স্কুলে যারা পড়ুয়ারা স্কুলে পড়ছেন সঙ্গে এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন, আমার মনে হয় যে আমাদের যেটা লক্ষ্য যে মানুষ সেফ সেক্স সম্পর্কে একদম পরিষ্কার ধারণা থাকবে, গ্রো করবে, সে ব্যাপারে নিশ্চয়ই এটার লাভবান হয়তো প্রথম প্রথম আমাদের যা সমাজ ব্যবস্থা ছিল তাদের, আমরা পুরনো যারা তাদের চোখে হয়তো প্রথম প্রথম একটু দৃষ্টিকটু অনেকেরই লাগে, কিন্তু আস্তে আস্তে জিনিসটা আমরা খুব ইজি হয়ে যাচ্ছে। আমি আমাদের এখানে যা লক্ষ্য করছি, প্রথম প্রথম হয়তো দেখা গেল টিভিতে আমাদের বাড়িতেও আমরা দেখতাম এই সমস্ত, যখন অ্যাডভার্টাইজমেন্ট হতো একটু অন্য চ্যানেলে ঘুরিয়ে দেওয়া হতো, কিন্তু না এখন আস্তে আস্তে এটা সবাই এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন এবং ইজিলি নিচ্ছেন এটা, এবং সেটা হওয়াটাই কাম্য।
ধন্যবাদ ডক্টর আহমেদ, আপনি কিছু বলবেন?
এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, কারণ হচ্ছে যে আপনি যদি বাংলাদেশের চিত্রটা দেখেন, আমি ডক্টর চৌধুরীর সঙ্গে 100% একমত, বাংলাদেশে 1975 সালের প্রেক্ষাপটটা কল্পনা করেন, যখন নতুন একটা দেশ হয়েছে, বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, প্রতিটা ফ্যামিলিতে 6টা করে মানুষ ছিল, মানে প্রত্যেকটা মা 6টা করে বাচ্চা উৎপাদন করত। তখন আমরা জনসংখ্যা কর্মসূচি সাংঘাতিকভাবে শুরু করলাম, তখন রেডিও টেলিভিশনে প্রতিটা দিন অনেকবার করে বলা হতো রাজা কন্ডম, যেটা একটি লোকাল ব্র্যান্ড, এবং মায়া বড়ি নামে একটি জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রচারিত হতো। 75 থেকে 2010, 35 বছরে মনে হয় আমরা পিছিয়ে গেছি, তখন কিন্তু কোন সেন্সিটিভিটি ছিল না। কিন্তু আমি জানি না এটা ধর্মীয় কারণে কিনা বা প্রচার যন্ত্রের অপব্যবহারের কারণে কিনা, যে এটা ইদানিং মনে হচ্ছে যেন কঠিন হয়ে গেছে। আমি চৌধুরী সাহেবের সাথে একদম একমত, সেক্স একটা বেসিক ইনস্টিংক্ট এবং প্রত্যেকটা মানুষের সেক্স এডুকেশন প্রয়োজন, এবং কন্ডম যেহেতু শুধুমাত্র এইচআইভি থেকে না, অনেক যৌন রোগ থেকে আমাদেরকে বাঁচাতে পারে, জন্ম নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে, সেজন্য কন্ডমের প্রচার কোনোভাবেই প্রতিহত করা উচিত না। করলে বাংলাদেশে আজকে বাঁচবার মতো কোনো উপায় ছিল না। আমাদের এখন একজন নারী 3-এর নিচে বাচ্চা বা সন্তান উৎপাদন করে। বাংলাদেশ বাচ্চা বেঁচে থাকার উপযোগী হিসেবে এখন আছে শুধুমাত্র কন্ডম ব্যবহারের কারণে, কন্ডম এবং ওরাল পিল ব্যবহারের কারণে। আমি কোনো সমস্যাই দেখি না। প্রথমে কোনো প্রাথমিকভাবে কিছুটা জড়তা থাকলেও আমার ধারণা 30-35 বছর আগের প্রেক্ষাপট আবার ফিরে আসবে।
আচ্ছা ডক্টর আহমেদ, অনেক ধন্যবাদ। আরেকটা ফোন এসছে মালয়েশিয়া থেকে, মালয়েশিয়ার ফোনটা একটু নেব। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার নাম বলুন।
আমার নাম সাইফুল আলম।
হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা করুন।
আমার প্রশ্ন, বাংলাদেশে সচেতনে অনেক মানে বহু স্বেচ্ছাসেবক কিংবা সরকার গভর্নমেন্ট হিসেবে, কিন্তু প্রবাসীদেরকে সচেতন করার মতো কোনো কোনো মানে গভর্নমেন্টেরও নেই, বাংলাদেশ সরকারের নেই, এমনকি মালয়েশিয়া সরকারেরও নেই। কিন্তু এই মালয়েশিয়া থেকে অনেক বাঙালি এই জায়গায় রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে গেছে, কিন্তু বাংলাদেশের বাঙালি প্রবাসীদেরকে এখানে সচেতন করার মতো কি বাংলাদেশের গভর্নমেন্টের কিংবা এই দেশের কোন দায়িত্ব আছে কি?
ধন্যবাদ সাইফুল আপনার প্রশ্নের জন্য। ডক্টর মুনির আহমেদ, আপনাকেই আগে জিজ্ঞেস করছি, যারা বিদেশে থাকেন বাঙালি, তাদেরকে সচেতন করার ব্যাপারে কি কোনো কার্যক্রম রয়েছে? কিংবা উনি মালয়েশিয়া থেকে কল করলেন এবং উনি মালয়েশিয়ার কথা বললেন যে সেখানে নেই, আমি ঠিক জানি না, আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন?
খুবই চমৎকার প্রশ্ন এটা। প্রথমেই একটা তথ্য সকলের জানা প্রয়োজন যে বাংলাদেশ থেকে বিদেশে কর্মরত মানুষের সংখ্যা 70 লক্ষ, 7 মিলিয়ন, বিশাল একটি সংখ্যা। এবং উনি একটা সঠিক তথ্য দিয়েছেন, যারা বাইরে কাজ করতে যাচ্ছে তারা দক্ষিণ পূর্ব, দক্ষিণ এশিয়ার এবং মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশ থেকে এইচআইভিতে আক্রান্ত হচ্ছে তথ্যের অভাবে। এবং এটার আমি আগেই বলার চেষ্টা করেছি যে এত বড় সংখ্যার মানুষকে প্রোগ্রামের আওতায় আনাটা সহজসাধ্য ব্যাপার নয়। তবে সরকার গত 2-3 বছরে বিভিন্ন রকমের প্রোগ্রাম হাতে নিয়েছে, বাংলাদেশের 2-3টি জাতিসংঘের প্রতিষ্ঠান এবং সরকারি যে এইচআইভি সংক্রান্ত সমন্বয়কারী সংগঠন, যেটাকে আমরা ন্যাশনাল এইডস এসটিডি প্রোগ্রাম বলি, সকলে মিলে এখন এটার উপরে জোর দিচ্ছে। যেমন আইওএম এবং ইউনিফেম, ইউনিফেম আমরা জানি মহিলাদের জন্য জাতিসংঘের যে প্রতিষ্ঠান, তারা মহিলা কর্মীদের সাথে বিভিন্নভাবে বিএমইটি এর মাধ্যমে বাংলাদেশ, যারা বাংলাদেশ থেকে বিদেশে সরকারি যে মন্ত্রণালয় এবং বিভাগগুলোর মাধ্যমে বিদেশে লোক পাঠায় তাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করছে। জেলায় জেলায় আমাদের এ সংক্রান্ত অফিস আছে এবং এর সাথে আইওএম, এটাও একটি জাতিসংঘের প্রতিষ্ঠান, তারাও বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে। তবে আমার মনে হয় এই সংক্রান্ত কাজে আমাদের এখনো আরো উন্নতি করার সুযোগ আছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি, তিনি বিভিন্ন মিটিংয়ে বলেছেন বাংলাদেশের যে সমস্ত মিশনগুলো এই এই শ্রমিক রপ্তানি কারক দেশগুলোতে আছে, যে সমস্ত দেশে বাংলাদেশের শ্রমিকরা যায় সে সমস্ত দেশের বিভিন্ন কূটনীতিবিদদের সাথে কথা বলেছেন, তাদের অধীনস্থ কর্মচারীদের সংখ্যা বাড়ানোর কথা সুপারিশ করা হয়েছে, কিভাবে ট্রেনিংটাকে বাড়ানো যায়। আমার মনে হয় যে আমরা হয়তো পুরোপুরি কিছু করতে পারিনি, তবে এ সংক্রান্ত প্রোগ্রাম শুরু হয়েছে।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। যারা সরাসরি প্রশ্ন করতে চান তারা এই নম্বরে ফোন করুন, 2026193062। এবারে আরেকটি প্রশ্ন নেব।
হ্যালো, আমার নাম সীমা, আমি ফিলাডেলফিয়া থেকে বলছি। আমি প্যানেলিস্টের কাছে জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি এইডস রোগের ক্ষেত্রে বর্তমান গবেষণায় কতটা অগ্রগতি হয়েছে, এক্ষেত্রে কি নতুন কোন মেডিসিন এসেছে? ধন্যবাদ।
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। উনি ফিলাডেলফিয়া থেকে ফোন করেছেন, জানতে চাচ্ছেন এইডস রোগের গবেষণায় কতটা অগ্রগতি হয়েছে। ডক্টর শুভময় দত্ত, আপনাকে আগে জিজ্ঞেস করছি।
এখন দেখুন, আমাদের দেশে এখন যা অবস্থা, মানে ওষুধের দামটা হচ্ছে বিরাট প্রভিশন। আমরা এখনো যে ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে যেগুলি ব্যবহার করেছে সেগুলি হয়তো উন্নত দেশে অনেক আগেই, এখন উন্নত দেশে ধরুন এখন ফিউসিনিভিটার জাতীয় ওষুধ এখন প্রথম লাইন হিসেবে ইউজ হচ্ছে। তবে এইডস এর গবেষণা তো সমস্ত পৃথিবীতেই একটা প্রায়োরিটি, বিশেষ করে যে ভ্যাকসিনের কথা একটু ডক্টর আহমেদ একটু আগে যা বললেন যে 30% এফিকেসি পাওয়া যাচ্ছে, মানে এখন একটা প্রতিষেধকের দিকে বিশেষ করে নানান রকম গবেষণা চলছে সারা পৃথিবীতে, যেসব জায়গায় কাজ হচ্ছে। আমার মনে হয় ডক্টর আহমেদ এ ব্যাপারে যদি আরেকটু।
আচ্ছা ডক্টর আহমেদ, আপনার কাছে যাওয়ার আগে আমি আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। এটা মালয়েশিয়া থেকে একজন কল করেছেন, মালয়েশিয়ার কলটা। হ্যালো বলুন। হ্যাঁ বলুন, আপনার নাম বলুন।
আমার প্রশ্ন হলো যে মালয়েশিয়াতে যেসব অনেক বাংলাদেশি মেয়েরা আছে, বাঙালিরা অনেক আছে, এরা তো বিভিন্ন ইয়ের সাথে বাঙালি মেয়েদের সাথে যৌন মিলন করে, তারপরে দেখা যায় যে মালয়েশিয়া চাইনিজ, বাঙালি, ইন্দোনেশিয়া, তামিল মেয়েরা সবাই বাঙালিদের সাথে মিলামেশা করে, কিন্তু এদের এরা যদি বাংলাদেশে যখন যাবে, কিন্তু এদের ভিতরে এদেরকে একটা এদেরকে পরীক্ষা করা উচিত না?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ডক্টর মুনির আহমেদ, আপনি যদি এই গবেষণার কথা এবং সেই সঙ্গে মালয়েশিয়ার থেকে যে প্রশ্নটা এসেছিল সেটা সম্পর্কেও যদি একটু বলেন।
আমার মনে হয় যে গবেষণার কথা আমরা আগে বলেছি, যে থাইল্যান্ড ভিত্তিক যে গবেষণাটা হচ্ছে সেই গবেষণা যে প্রতিষেধক আমরা ফার্স্ট ট্রায়ালের যে রেজাল্টটা পেয়েছিলাম, আমরা দেখেছিলাম যে 1/3 ইনফেকশনটাকে কমানো যাবে হয়তো, এবং সেটা নিয়ে আর কোনো অগ্রগতি আমরা কিন্তু কোন রকম পত্রিকায় বা ওয়েবসাইটে দেখিনি। আমার ধারণা যখনই আর কোনো অ্যাডভান্সমেন্ট হবে আমরা নিশ্চয়ই দ্রুতই জানতে পারবো। আর চৌধুরী সাহেব ঠিকই বলেছেন যে আমরা কিন্তু বাংলাদেশে, ভারতের অবস্থা আসলে বাংলাদেশের চেয়ে একটু বেটার, কারণ ভারতে সেকেন্ড লাইন ট্রিটমেন্টটাও পাওয়া যাচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি যে ফার্স্ট লাইনের পরে সেকেন্ড লাইনের জন্য প্রয়োজনীয় ওষুধগুলো আমরা ভারত থেকেই নিয়ে আসছি, কলকাতা থেকেই নিয়ে আসছি, এবং সরকারি মাধ্যমগুলোতে বা সরকারি হাসপাতালগুলোতেও এখন এইচআইভি ট্রিটমেন্ট বা এআরটি ট্রিটমেন্ট বলে কোনো কিছু নেই। এটা এনজিও সিস্টেম, যেটা একটি আমরা বলি অস্থায়িত্বশীল একটা সিস্টেমের মধ্যে দিয়ে বিতরণ করা হচ্ছে, এবং এটা নিয়ে আমরা সরকারের সাথে ডায়ালগ শুরু করেছি কত দ্রুত সম্ভব এটা সরকারি হাসপাতালগুলোতে যা কিনা সাস্টেইনেবল ট্রিটমেন্ট এর একটা ব্যবস্থা করা যেতে পারে।
ধন্যবাদ।
আর অর্থের কথা তো আগেই বলেছেন ডক্টর চৌধুরী।
আচ্ছা একটি কল এসেছে বাংলাদেশের খুলনা থেকে। হ্যালো বলুন।
হ্যাঁ,
আপনার নামটা বলুন।
আকুপুরের স্যার, চিকিৎসাটা এইটার মাধ্যমে নাকি আপনার এইচআইভি আর কি নির্মূল সম্ভব, এটা কি সত্য?
আপনি বলছেন, আপনি কি অ্যাকুপ্রেশারের কথা বলেন? অ্যাকুপ্রেশার যেটা চিকিৎসা করা হয়? আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি। আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ডক্টর শুভময় দত্ত, আপনি বলতে চান আপনি মানে আমি মনে হয় উনি বোধ হয় তো সেটা কি, আমি শুনেছিলাম যে সেটাতে অনেক মানে ছড়ায় কিনা সে ব্যাপারে সন্দেহ একবার প্রকাশ করা হয়েছিল, আমি ঠিক জানি না, আপনি আপনারা ভালো বলতে পারবেন ডক্টর দত্ত, আপনি যদি এটা এটা নিয়ে বলেন আগে।
একুপাংচার নিডল দিয়ে যেটা করা হয় সেখানে ওই স্টেরিলাইজ নিডল টিডল এদিকে যথেষ্টই যত্ন নেওয়া হয়, কাজেই মানে ওইটার থ্রুতে মানে কোন রিপোর্ট আমি পাইনি এখনো পর্যন্ত যে অ্যাকুপাংচার থেরাপি করার পরে তারপরে তার পরবর্তীকালে মানে এইচআইভি এরকম রিপোর্টিং আমি পাইনি। ডক্টর আহমেদ যদি এ ব্যাপারে কিছু আলোকপাত করতে পারেন।
কিন্তু ওনার প্রশ্নটা ছিল যে এটাতে কি মানে কোন আরোগ্য লাভ করা যায় কিনা।
না, আমার মনে হয় যে আমি একটু ইন্টারফেয়ার করি। অ্যাকুপাংচারের মাধ্যমে কোনো কোনো রোগ, বিশেষত ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত রোগ বা প্যারাসাইটিক হোক, নিরাময় করা সম্ভব না। এটা কোনো সাইডাল মানে কোন একটা কিলিং এজেন্ট লাগবে, তো এটা আসলে একটা ভ্রান্ত ধারণা। আমার জানা নেই যে অ্যাকুপাংচার করলে এইচআইভি ভাইরাস চিরতরে নির্মূল হবে, কারণ আমরা একটা জিনিস জানি, ওয়ান্স ইনফেক্টেড অলওয়েজ ইনফেক্টেড। তো এরকম যদি হয়ে থাকে তাহলে এই এই প্রশ্নটা সঠিক নয়। আমার মনে হয় মাঝখানে আমরা মালয়েশিয়ার একটি প্রশ্ন উত্তর দিতে পারিনি।
আচ্ছা মালয়েশিয়া থেকে আরেকটি কল এসছে, আপনি এক সেকেন্ড একটু ধরুন, আমি ওই কলটা নিয়ে নিই। মালয়েশিয়া থেকে যিনি বলছেন একটু বলুন। হ্যালো
হ্যালো, আমি আয়ুব মালয়েশিয়া থেকে বলতেছি।
হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে এইচআইভি রোগ প্রথমে বিশ্বের কোন দেশে ধরা পড়ছে এবং কি তার সে কতদিন পৃথিবীতে বেঁচে ছিল? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে যদি কোনো বন্ধু বা তারা যদি পুরুষ যে যদি সে এইচআইভি রোগে আক্রান্ত হয়তো তার সোয়া তার গ্লাসে পানি খাওয়া যাবে কিনা, এবং কি তার সাথে তার পরা কোনো কাপড় পরা যাবে কিনা, এবং কি তার সাথে বসে খাওয়া দাওয়া করা যাবে কিনা, এ তো কোনো প্রতিপক্ষ বা বন্ধুর কোন সমস্যা বা আক্রান্ত হয় কিনা এই স্যার পিতি,
ধন্যবাদ
আমার জানা দিচ্ছি।
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ডক্টর মুনির আহমেদ প্লিজ।
আমি আসলে প্রথম প্রশ্নটা উনি করেছিলেন যে যারা ওই দেশে বিভিন্ন মানুষের সঙ্গে যৌন কাজে মিলিত হচ্ছে তাদের পরীক্ষা করা উচিত কিনা। অবশ্যই পরীক্ষা করা উচিত, কারণ এইচআইভি টেস্টিংও হচ্ছে একটা প্রতিরোধের ভালো পদ্ধতি। আমি যখনই একটা ব্লাড টেস্ট করব আমার এইচআইভি আছে কি নাই, যদি আমার এইচআইভি থাকে তাহলে আমাকে চিকিৎসা নিতে হবে এবং আমার যৌন সঙ্গীদেরকে এইচআইভি থেকে আমরা রক্ষা করতে পারবো, তাদের সাথে যৌন নিরাপদ যৌন সম্পর্ক গড়ে তুলব বা আমরা কন্ডম ছাড়া সেক্স করব না, এই জাতীয় সিদ্ধান্ত না যেতে পারে। আর যদি এইচআইভি ইনফেক্টেড না হয় ব্লাড টেস্টের পরে, তাহলে আমাদের সুবিধা আরো একটা যে আমি যদি এখন থেকে নিরাপদ যৌন কাজে জড়িত হই তাহলে আমার নিজের এইচআইভি হবে না। তো এই এই জন্য টেস্টিংটা সবসময় জরুরি। এটা কিন্তু এখন বাংলাদেশ থেকে বিদেশে যারা কাজ করতে যায় তাদের কিন্তু বছরে একবার, যাওয়ার আগে তো একবার টেস্ট হয়, এইচআইভি নেগেটিভ হলে বিদেশ যাওয়া বন্ধ। যদি এই দেশ থেকে ওই দেশে যাওয়ার পরে এইচআইভি হয়, প্রতি বছর বৎসরান্তে একবার যখন এইচআইভি টেস্টিং বাধ্যতামূলক করা হয় তখন তারা ধরা পড়লে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়। আমার মনে হয় যে দ্বিতীয় প্রশ্নটার উত্তর এর সাথে আমি দিয়ে দিই যে একসাথে খেলে, কাপড় চোপড় পরলে, পানি খেলে কোনোভাবেই এইচআইভি ছড়াবে না, কোনোই ভয় নাই। এবং উনি আরেকটা প্রশ্ন করেছিলেন প্রথম কোথায় ধরা পড়েছিল, আমার জানা মতে মার্কিন যুক্তরাষ্ট্রে 1981 সালে ধরা পড়েছিল, এবং যার প্রথম হয়েছিল আমি ঠিক জানি না উনি বেঁচে আছেন কিনা, এই তথ্যটা আমি আসলে এখন বলতে পারছি না, ডক্টর চৌধুরী যদি বলতে পারেন।
ধন্যবাদ ডক্টর চৌধুরী, আপনি কি জানেন ওই প্রশ্নের উত্তরটা যে
প্রথম পেশেন্টের কি হয়েছে? আর তখন অ্যাকচুয়ালি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি ছিল না, কাজেই ধরে নিতে পারি আর কি উনি
নেই। ধন্যবাদ।
মাইগ্রেশনের কথা হচ্ছিল, এ ব্যাপারে এই প্রসঙ্গে আমার বলতে ইচ্ছে হচ্ছে আর কি, যে আমাদের এখানেও, আমাদের যেহেতু ভারতবর্ষটা একটা বিশাল দেশ এবং আমাদের ধরুন ভারতবর্ষের পশ্চিম প্রান্তে, দক্ষিণ দিকে, ওইসব দিকে এইচআইভি সংক্রমিত লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি, এবং তারা দেখা যাচ্ছে ওইখান থেকে কিন্তু বিদেশে কাজ করতে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি ছিল।
ধন্যবাদ।
আমরা যারা ধরুন এইদিকে পূর্ব দিকে রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে অনেক লোক কিন্তু এরকম মাইগ্রেটরি হ্যাবিট আছে, কাজের জন্য আমাদের ভারতবর্ষের পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে যান, এবং তারা কিন্তু যখন ফিরে আসেন অনেকের মধ্যে আমরা এখানে যে এইচআইভি পজিটিভ পেশেন্টদের পাই তাদের অনেকেই কিন্তু আমরা ইতিহাস পাই যে তারা কাজে উপলক্ষে কিন্তু পশ্চিম ভারতে ফ্যামিলি থেকে ডিটাচড হয়েছিলেন।
আচ্ছা, আমাদের হাতে একেবারে
জিনিসটা একটু প্রমোট করা উচিত।
আমাদের হাতে ভাই সময় নেই, আমরা আরেকজন টেলিফোনে লাইনে আছেন, তার প্রশ্নটা নিয়ে নি।
আমার নাম তাসনিম আহমেদ, আমি ভার্জিনিয়া থেকে বলছি।
আমার
প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কতটা এইডস ব্যাধিটা ছড়িয়েছে? আমরা খুব একটা কিছু শুনতেই পারি না বাংলাদেশে এইডস আক্রান্ত কোন স্ট্যাটিস্টিক্স আমরা জানি না, অথচ আশেপাশের দেশগুলো যেমন ইন্ডিয়া, থাইল্যান্ড, এখানে তো অনেক প্রচুর এইডস। আমার প্রশ্ন এটাই তাহলে, এটা কি আমাদের গভর্নমেন্ট বা যাদের যারা এইডস আক্রান্ত তারা কি লজ্জায়, বিকজ আমাদের সোশ্যালি এটা খুব লজ্জার কথা হয়তো টু হ্যাভ এইডস, সে কারণে কি কোনো স্ট্যাটিস্টিক্স দিচ্ছে না? আপনাদের কাছে কি কোনো স্ট্যাটিস্টিক্স আছে? কারণ আমার কাছে মনে হয় যে এটা একেবারে আনন্যাচুরাল যে আমাদের দেশে এতটা ব্যাধিটা ছড়াবে না। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। ডক্টর মুনির আহমেদ, আমাদের হাতে খুব কম সময়, অ্যাকচুয়ালি সময় নেই, আপনি খুব সংক্ষিপ্তভাবে যদি এই স্ট্যাটিস্টিক্সটা দেন।
আজকে ছিল বিশ্ব এইডস দিবস, আমাদের বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী ডক্টর রুহুল হক বলেছেন বাংলাদেশে রিপোর্টেড কেসের সংখ্যা 2045 জন, এবং বাংলাদেশ সম্পর্কে এইচআইভি এইডস সংক্রান্ত অনেক তথ্য আছে। 2007 পর্যন্ত প্রায় প্রতি বছর ন্যাশনাল এইচআইভি সেরোলজিক্যাল সার্ভেলেন্স হয়েছে। আমি প্রশ্নকারীকে বলবো আপনারা ICDDRB www.icddrb.org এই ওয়েবসাইটে যদি যান তাহলে সকল রকম তথ্য পাবেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে এস্টিমেটেড বা অনুমান করা হচ্ছে 12,000 এইচআইভি রোগী আছে, এবং বাংলাদেশের আমি আমার আগের উত্তরে বলেছি যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীগুলোর মধ্যে এইচআইভি সংক্রমণের হার less than 1%, কিন্তু সাধারণ জনগোষ্ঠীর মাঝে less than 0.1%, এবং আমরা বলেছি ইনজেকশনের মাধ্যমে যারা মাদক সেবন করে তাদের মাঝে 7% লোক এইচআইভি পজিটিভ। তো আমার মনে হয় যে তথ্য অনেক আছে, উনি যদি জানতে চান তাহলে আমরা আমাকেও যদি ইমেইল করা হয়, আমার ইমেইল অ্যাড্রেস ahmedmun@unaids.org করলে আমি যাবতীয় তথ্য দিতে পারবো। আরেকটা হচ্ছে গ্লোবাল এইডস রিপোর্ট, 23 নভেম্বর বেরিয়েছে, সেটা চেক করলো।
ডক্টর আহমেদ, আপনাকে দুঃখিত, তখন আমার থামাতে হচ্ছে, আমাদের একেবারেই হাতে সময় নেই। আমাদের দুজন অতিথি ডক্টর মুনির আহমেদ, ডক্টর শুভময় দত্ত চৌধুরী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারেনি তাদের কাছে ক্ষমা চাইছি। আজ তাহলে এখানে শেষ করছি, শুভরাত্রি।
কলিং শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোন দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।